الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. আমার প্রাণ প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হে ইমানদারগণ, এই পর্বে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আলোচনার পূর্বে আমরা সর্বপ্রথম দরুদ শরীফের ফজিলত শুনে নি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল বরজে কিয়ামত আমি তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুমিনদেরকে যে মধুর সুরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো নিয়ে এই ধারাবাহিক অনুষ্ঠান হে ইমানদারগণ, এই সুমধুর বাণীগুলো যদি আমরা শুনি এবং এর মধ্যে যা বর্ণনা করা হয়েছে অনুধাবন করি, বুঝি এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করি, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াত মত রিজিক সব কিছুর মালিক, এবং আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আর সন্তুষ্ট তার উপরে হয় যে ইমানদার, আর ইমানদারদেরকে কিছু দায়িত্ব স্রষ্টার পক্ষ থেকে, খালেকের পক্ষ থেকে, আমাদের প্রভুর পক্ষ থেকে যেগুলো রয়েছে এগুলো দেখে দেখে বলেছেন, এগুলো আমরা জেনে বুঝে সেগুলোর আমল করি, তাহলে সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কামিয়াবি সেটা হচ্ছে আখিরাতের কামিয়াবি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে তা শুনে বুঝে আমাদেরকে আমল করার এবং সে অনুযায়ী জীবনযাপন করার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে তৌফিক নসিব করুন। আজকে আমরা যে আয়াতটি নিয়ে তেলাওয়াত অনুবাদ এবং সামান্য এর ব্যাখ্যা শুনব, সে আয়াতটি হচ্ছে সূরা বাকারা এর 172 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা এর তেলাওয়াত শুনব, এরপর অনুবাদ, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এ সম্পর্কে কিছু আলোকপাত আমরা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন সর্বপ্রথম এর তেলাওয়াতটা শুনে নি। হে ইমানদারগণ, খাও আল্লাহ প্রদত্ত পবিত্র বস্তুগুলো এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধু তারও ইবাদত করো। মাশাআল্লাহ, আমরা শুনলাম কোরআন পাকের তেলাওয়াত এবং অনুবাদ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআন পাকের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও কোত্থেকে, তোমাদেরকে যে প্রদত্ত রিজিক দিয়েছি সেটার পবিত্র বস্তু সহ তোমরা খাও, আর খেয়ে কি করবে, ওয়াশকুরুলিল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার শুকর করো, ইনকুম তুমি ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারও ইবাদত করে থাকো। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকের বিভিন্ন স্থানের মধ্যে আল্লাহ তাআলা খাওয়ার জন্য আপন বান্দাদেরকে খেতাব করেছেন, না খেয়ে থাকতে বলেন নাই, যে না খেয়ে থাকো সেটা না, খেতে বলেছেন। তো খাওয়ার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে বলেছে, যে সেখানে হালাল তৈয়ব রুজি থেকে আমরা যেন খাই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর পূর্বে ও আয়াত এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদাওয়ুম মুবীন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করেন যে তোমরা খাও হালাল তৈয়ব রুজি যা পৃথিবীতে রয়েছে, এবং শয়তানের অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, আর শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে হালাল খাওয়ার জন্য উৎসাহিত করেছেন, এবং এই খানার মধ্যে যে খানা না খেলে আমরা বাঁচতে পারবো না, যে খানাকে আমরা শক্তি অর্জন করি, যে খানা খেয়ে যে খাবার খেলে আমাদের শরীরের মধ্যে শক্তি যোগায়, এবং আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার পথে জিহাদ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, এগুলো সব শক্তির প্রয়োজন আমাদের খানা খাওয়ার মধ্যে রয়েছে। তবে যদি আমরা হারাম খাই সেটার মধ্যেও আমাদের শক্তি তো হয়, কিন্তু আমাদের মুমিনদের জন্য যেহেতু আমাদেরকে খেতাব করেছেন, আমাদেরকে সম্বোধন করেছেন ইমানদার বলে, একজন ইমানদার আর একজন বেঈমান এদের মধ্যে ফরক পার্থক্য যেটা সেটা হচ্ছে ইমানদারগণ আল্লাহ তাআলার হুকুম মোতাবেক প্রত্যেকটা কাজ করে। যেহেতু আমাদের শরীরটা আমাদের জিসিম আমাদের শরীর যেটা আমাদের দেহটা গঠন যদি হয় হালাল রুজির মাধ্যমে, তাহলে এটার মধ্যে একটা রুহানি শক্তি বৃদ্ধি পাবে। একটা হচ্ছে শারীরিক শক্তি, একটা হচ্ছে রুহানি শক্তি, আত্মিক শক্তি, যে শক্তির বলে একজন আল্লাহ তাআলার ওলি, যাদের জীবনে আমরা অনেক সময় পড়ে থাকি, পুরো দুই রাকাতের মধ্যে পুরো কোরআন তেলাওয়াত কোরআনে পাকের খতম করেছেন, এবং অনেক আল্লাহ তাআলার পথে ইবাদত, ইলমে দ্বীনের প্রসার প্রসার, এত শক্তি ওরা কোথায় পেয়েছিলেন? এটা পাওয়ার পেছনে কারণ যে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা যে রিজিক প্রদান করেছেন, যেটা হালাল উপায়ে ওনারা উপার্জন করেছেন। এখানে একটি শব্দ উল্লেখ করেছে তৈয়বাত, তৈয়ব শব্দ যেখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা আমাদেরকে অনেক রিজিক দিয়েছেন, কিছু রিজিক এমন রয়েছে যেটা সত্তাগতভাবে এটা সত্তাগতভাবে হারাম রয়েছে। যেমন শুকুরের মাংস, সেটা কোনো অবস্থাতে হালাল হতে পারে না। এরকম কিছু জিনিস যেগুলি কখনো কোনো অবস্থায় হালাল হতে পারে না, কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেগুলি তো মূলত হালাল, কিন্তু এর যে বিষয়গুলো রয়েছে যে এর মধ্যে উপার্জন এবং এর ব্যবহার এবং এর যে হুকুম হাকাম রয়েছে সে মোতাবেক না করার কারণে ওই জিনিসটা খবিস হয়ে যায়, মন্দ হয়ে যায়, এটা আর তৈয়ব থাকে না। তৈয়ব থাকার জন্য, পবিত্র থাকার জন্য, যেমন একটা মুরগি তো হালাল, এই হালালটা যদি সেখানে আল্লাহ তাআলার নাম নেয়া না হয়, এই হালাল বস্তুটা আর এটা তৈয়ব থাকলো না, এটা খবিস হয়ে গেল, এটা হারাম হয়ে গেল। আল্লাহ আজ্জা ওয়াজাল্লা উপার্জনের জন্য আমাদের যে টাকা পয়সা আমাদের উপার্জন করি, বা যে সামান আমাদের চাউল বলেন, আমাদের অন্যান্য সামগ্রী বলেন, কিছুর বিনিময়ে, চাকরির বিনিময়ে, ব্যবসার বিনিময়ে আমরা সেটা উপার্জন করে থাকি, সেটা আমাদের জন্য হালাল করা হয়েছে। কিন্তু সেটা উপার্জনের ক্ষেত্রে যদি মনে করেন, উদাহরণস্বরূপ একটা মিষ্টি অনেক কিছু দিয়ে তৈরি হয়, সবগুলো হালাল, এবং সেটা কারো জন্মদিনে, কারো কোনো গিফটে, বিয়ে সাজি, কোনো আনন্দের মুহূর্তে যদি সেটা পেশ করা হয়, সবাই মিলে সেটা আহার করলো, আনন্দ করলো, খুশি উদযাপন করলো, সেটা হালাল। কিন্তু যে মুহূর্তে সেটা যদি ঘুষের জন্য কাউকে এই মিষ্টিটা দেয়া হয়, তাহলে ওই মিষ্টি যে খাচ্ছে, যদিও সে তার উপাদানগুলো প্রত্যেকটা উপাদান যেগুলো রয়েছে সেগুলি হালাল, কিন্তু যে ঘুষের বিনিময়ে সেটা উপার্জন করেছে তার জন্য সেটা আর হালাল রইল, এটা খবিস হয়ে গেল, এটা তৈয়ব আর রইল না, এটা খবিস হয়ে গেল। তো এটার পরিণতি আল্লাহ আজ্জা ওয়াজাল্লা তার দুনিয়া এবং আখেরাতে তাকে দিয়ে থাকে। দুনিয়াতে তার রিজিকের বরকত উঠে যায়, তার জন্য বিভিন্ন বিপদ আপদ তার জন্য নির্ধারিত হয়ে যায়, এবং তার ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। এবং যখন তৈয়ব হালাল রুজি উপার্জন করে, তখন সেটার বরকত সে দুনিয়া এবং আখেরাতে পেয়ে থাকে। এই তৈয়ব রুজি খাওয়ার জন্য শুধু মুমিনদের নয়, আল্লাহ আজ্জা ওয়াজাল্লা রসুলদেরকেও হুকুম দিয়েছেন। যেমন কোরআনে পাকের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রসুলগণ, তোমরা খাও পবিত্র বস্তু থেকে এবং আমলে সালেহ করো, সৎকর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা অবগত রয়েছেন। তো আমার প্রাণ প্রিয় মাদানি শ্রেণীর দর্শক শ্রোতা, এই হালাল রুজি আমাদের জন্য কত বড়, আমাদের জন্য নেয়ামত যে মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা হালাল তৈয়ব রুজি খাওয়ার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন। এর বরকত কি, এর মধ্যে ফায়দা কি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শুনবো। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হযরত সাইয়েদনা ইয়াহিয়া বিন মাআস রাহমাতুল্লাহি তাআলা বলেন যে আল্লাহ তাআলার অনুগত্য এটা হচ্ছে আল্লাহ তাআলার গুপ্ত ধন থেকে, গুপ্ত ভাণ্ডার থেকে একটা ভাণ্ডার, আর এর চাবি হচ্ছে দোয়া, আর হালাল রুজি হচ্ছে এটার চাবির যে দাঁত রয়েছে দাঁত। যদি দাঁত শুদ্ধ না হয় তাহলে অবশ্যই তালা খুলবে না, আর তালা না করলে যে গুপ্ত ধন ভাণ্ডার যে এতাত আল্লাহ তাআলার অনুগত্য সেটার মধ্যে প্রবেশ করতে পারবে না, সেটা পাবে না। সুতরাং আল্লাহ তাআলার অনুগত্য যদি আমাদেরকে পরিপূর্ণ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে হালাল রুজি উপার্জন করা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া। তো আমার প্রাণ প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে কি বরকত রয়েছে, আল্লাহ তাআলার অনুগত্য যেটা সেটা পরিপূর্ণ হওয়ার জন্য আমাদেরকে হালাল তৈয়ব রুজি খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত হালাল খেলো আল্লাহ আজ্জা ওয়াজাল্লা তার অন্তরকে নূরানি করে দিবে এবং তার মুখ দিয়ে হেকমতের যে ঝর্ণা দ্বারা সেটা জারি করে দিবে এবং দুনিয়া আখেরাতে তার জন্য এটা পথ প্রদর্শন করবে। আমার প্রাণ প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা, হালাল যদি আমরা খাই এর বরকত আমাদের অন্তর যদি নূরানি না হয় এবং হেকমত যেটা আমরা নেকি দেওয়া দিয়ে মানুষকে অনেক কথা বলি কিন্তু কথার মধ্যে ভুল ত্রুটি প্রকাশ পায়, কোন এলম এলম তো রয়েছে কিন্তু এলম এর ব্যবহার কোন জায়গায় কি কথা বলতে হবে, যে হেকমত যে কৌশল এটা আল্লাহ তাআলার নিয়ামত থেকে অনন্য এক নিয়ামত। এই নিয়ামত পাওয়ার জন্য যে বিষয়টি আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে হেকমত যদি আমাদের অর্জন করতে হয় তাহলে আমাদেরকে হালাল রুজি অবশ্যই গ্রহণ করতে হবে। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা এভাবেই করেছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির খিদমত, ইলমে দ্বীন ইবাদত এগুলি কার জানা নেই, সবার জানা রয়েছে। উনি অনেক বছর পর্যন্ত এশার উজু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন এবং দ্বীনের খিদমত ইলমে দ্বীনের খিদমত এতটুকু করেছেন, ওনার অনুসারী পুরো পৃথিবীতে এখনো বেশি রয়েছে এবং ওনার অনেক বড় ব্যবসা ছিল। হালাল রুজির ব্যাপারে তাদের সতর্কতা এমন ছিল যে আমরা অনেকে শুনেছি এ ঘটনা যে ওনার কাপড়ের ব্যবসার মধ্যে একটা কাপড়ের যে বান্ডেল ছিল বান্ডেলের মধ্যে শুধুমাত্র কিছুটা দাগ ছিল, এটা কিছুটা দাগ ছিল সেটা আপন চাকর যেটা ছিল চাকরকে বলে দিয়েছে যে ক্রেতাকে এটা বলে দিবে, স্পষ্ট করে দিবে, কিন্তু ক্রেতা ভুলে সেটা বলেন নাই। পরে যখন জানতে পারলো যে এটা বলতে ভুলে গিয়েছে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি সব কিছু আল্লাহ তাআলা সত্যি করে দিয়েছেন। আজ তাদের এই হালাল রুজি উপার্জনের কারণে তাদের ওই যে হাদিস শরীফের ঘোষণা যে তাদের দিল নুরানি হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছে, ইলম দিয়েছে, তাদেরকে পথ প্রদর্শন করেছে। আজ তাদের পথ প্রদর্শনের কারণে আজ পৃথিবীর শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত লোক ওনারই অনুসরণ করে হেদায়েত প্রাপ্ত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি উপার্জনের জন্য আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। হালাল রুজি আসানির সাথে সহজভাবে সম্মানের সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নসিব করেন এবং আমাদের অন্তরও যেন হারামের প্রতি আমাদের অন্তর যেন ধাবিত না হয়। হারামের প্রতি যে বিষয়টি আমাদেরকে সামাজিকভাবে আমরা যদি একটু অনুধাবন করি, যে বিষয়টি আমাদেরকে ধাবিত করে সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি, আমাদের অন্তরের লোক এবং উচ্চ আকাঙ্ক্ষা, এগুলি আমাদেরকে হারামের দিকে নিয়ে যায়। যেমন ধরুন আমি যদি ঘরের মধ্যে আমাদের ঘরের ফ্যামিলি যদি আমাদেরকে অহেতুক বিষয় আমাদেরকে দাবি করে বসে, এই অহেতুক বিষয়ের কারণে এগুলি তাদের দাবি পূরণ করার জন্য অনেক সময় আমার উপার্জন এতটুকু যে তাদের এই দাবি পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তাদের এই দাবি পূরণের জন্য অনেক সময় হারামের দিকে যারা আমাদের পুরুষরা রয়েছে, ইসলামী ভাইয়েরা রয়েছে, তারা হাত বাড়িয়ে দেয়। তো এই ব্যাপারে আমাদেরকে আমাদের ঘরের যারা ফ্যামিলির সদস্যরা তারা যদি একটু সতর্ক হন, কেননা আমাদের পূর্ববর্তী যুগে যারা মুসলিম মহিলারা ছিল তারা ঘর থেকে পুরুষদেরকে বের হওয়ার সময় তাদের কাপড় ধরে দেখতো, বলতো হে আমার ভাই, হে আমার স্বামী, হে আমার পিতা, আপনারা বাইরে থেকে কিভাবে উপার্জন করে আমরা দেখতেছি না। দুনিয়াতে ক্ষুধার্ত থাকলে যে কষ্ট সেটা কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু হারাম রুজি যদি আমাদেরকে এনে খাওয়ান, এর বিনিময়ে যদি আমাদের জাহান্নাম নসিব হয়ে যায়, জাহান্নামে যে আমাদেরকে দেয়া হয় সে কষ্ট সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না। আপনারা যতটুকু সময় হালাল রুজি আমাদেরকে এনে খাওয়ান, হারামের দিকে পা বাড়াবেন না। এরকম যদি এখনো যদি কেউ যদি রিকোয়েস্ট করে, আমার মনে হয় বর্তমানে কেউ হারামের দিকে হাত বাড়াবে না। অন্যদিকে উচ্চাকাঙ্ক্ষা এবং লোভ কাজ করে যে আমার এটা হোক, এটা হোক, এটা হোক, এই লোভ মানুষকে হারামের দিকে হাত পা বাড়াতে হাত বাড়াতে উদ্বুদ্ধ করে। এই লোভ থেকে আমাদের অন্তরকে পবিত্র করুক। উচ্চ আকাঙ্ক্ষা আমাদের অন্তরে যেন না থাকে, একটাই আকাঙ্ক্ষা থাকে যেন আমাদের অন্তরে বসে যায়, আল্লাহকে রাজি করতে হবে, আমার প্রভুকে আমার স্রষ্টাকে রাজি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমাকে নিজে এবং আমাদের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এবং সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা এটা নসিব করুক। এই আয়াতের দ্বিতীয় অংশ ওয়াশকুরুলিল্লাহ, এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা শুকর করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো। আমরা তো আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত কার ইবাদত করব? আল্লাহ তাআলা শুকর আদায় করতে বলছেন। শুকর মূলত বলা হয় কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাকে কেউ এহসান করলো, আমাকে কেউ দয়া করলো, আমাকে কেউ কোন উপকার করলো, এর বিনিময়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এটার নাম শুকর। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রিজিক দান করেছেন, আল্লাহ এরশাদ করেছেন যে আমার প্রদত্ত রিজিক থেকে পবিত্র বস্তুগুলো তোমরা খাও, এবং এর বরকত আমরা শুনলাম যে হালাল তৈয়ব রুজির বরকত যেটা সেটা আমরা শুনলাম। এটা যখন আমরা গ্রহণ করেছি, এটার বিনিময়ে যদি আমরা শুকর আদায় করি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হুকুম দিয়েছেন, এই হুকুমের হুকুমটা পালন হবে। সাথে সাথে আমাদের অনেকের মধ্যে পেরেশানি, অনেকের মধ্যে দুশ্চিন্তা, এটা কাজ করে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছে, এটা আরো যেন বেড়ে যায়, আরো যেন আমাদের হাতে আসে। তো এটার জন্য চিন্তা করা এবং এটা হেফাজত হোক, এটা যেন আমাদের হাত ছাড়া না হয়, এভাবে চিন্তা আমরা নিজে আমাদের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা চিন্তা করি, আমাদের সমাজের মধ্যে এই চিন্তাটা সবচেয়ে বেশি থাকে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে কিছু বিধান দিয়ে দিয়েছেন, কানুন দিয়েছেন, কুদরতি কানুন, যে কানুনের মধ্যে যেগুলো যদি আমরা শিখতাম, আমরা জানতাম, তাহলে ও অনুযায়ী যদি আমরা আমল করতাম, তাহলে আমাদের নিয়ামত দিন দিন বৃদ্ধিও পেত, এবং আমাদের নিয়ামত যেগুলো আছে ধন দৌলতের সুরতে, সন্তানের সুরতে, ইলমের সুরতে, যে নিয়ামত আমরা পেয়েছি এগুলি বাড়ত এবং এগুলি হেফাজত হতো, যে কাজটি করলো সেটা হচ্ছে শুকর। কেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন যে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, আমার তোমরা আমার শুকর আদায় করো, আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। আমার প্রাণ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা এটা কুদরতি কত সুন্দর কানো, আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে আমরা শুকর আদায় করি। আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে কোনো ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলার এই ওয়াদা যদি আমরা পূরণ করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের নিয়ামত তো হেফাজত হবে এবং দিন দিন উত্তরোত্তর এটা বৃদ্ধিও পাবে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মোবারকা শারনামে এরকম রয়েছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সফরের মধ্যে বের হলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন, এক জায়গায় গেলেন, ওখানে গিয়ে দোয়া করলেন, দোয়া করার পর সিজদায় পড়লেন, অনেকক্ষণ সিজদা করলেন, সিজদা করার পর আবার হাত উঠালেন, হাত উঠিয়ে দোয়া করলেন, দোয়া করার পর আবার সিজদায় পড়লেন, সিজদায় পরে অনেকক্ষণ আবার উঠলেন, দোয়া করলেন, আবার সিজদায় গেলেন। এরপরে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই আমলটির বেক্ষা, এই আমলটি আপনি কেন করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উম্মতের দরদে নবী, আমরা দুনিয়ার মাল চাই, দন চাই, দৌলত চাই, আমার নবী চাই উম্মত। উম্মত কত ভালোবাসতেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি এখানে এসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছি যে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমার উম্মতের শাফাআত যেন আমি করতে পারি সেটা তৌফিক দাও। তো আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে আমার উম্মতের 3 ভাগের 1 ভাগ উম্মতের শাফাআতের দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছেন, সেটার হক আমাকে দিয়ে দিয়েছেন। আমি সেটা পেয়ে শুকর আদায় করে আমি সিজদায় পড়ে গেলাম। আমি সিজদায় পড়ে আল্লাহ তাআলার সিজদার শুকর যখন আদায় করলাম, এরপরে আমি আবার দোয়া করলাম যে আমার উম্মতের শাফাআতের আরো বৃদ্ধি করে দে আল্লাহ তাআলা। আমার শুকরের কারণে আমাকে আরো বাড়িয়ে দিয়েছেন, 3 ভাগের 2 ভাগ উম্মতের শাফাআতের হক আমাদেরকে আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সিজদায় পড়লাম, শুকর আদায় করলাম, এরপর আবার দোয়া করলাম, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরো বাড়িয়ে দিয়েছেন সমস্ত 3 ভাগের 3 ভাগে উম্মত এর সুপারিশের দায়িত্ব, সুপারিশের হক আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা প্র্যাকটিক্যাল করেছেন এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিয়ামত বাড়িয়ে দেন। তো আমার প্রাণপ্রিয় ইসলামে ভাইয়েরা এবং মাদানে চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম শুকরের কি বরকত, কি মর্তবা রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে শুকরকারী বান্দা হিসেবে কবুল করে নিন। আমার প্রাণপ্রিয় ইসলামের, এখন শুকর আদায় কিভাবে করব? শুকর মৌখিকভাবে করা, যেমন আমরা কোনো নিয়ামত পাই আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় যে শুকর আদায় করার একটা শব্দ। কিন্তু মূলত শুকর আদায় করার ক্ষেত্র হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রাস্তায় সেভাবে যেভাবে হুকুম দিয়েছে সেভাবে ব্যয় করার নামে হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত শুকর আদায় করা। যেমন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাকে এলম দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। এলম এর চর্চা, মানুষকে এলম দিয়ে হেদায়েত করা, শেখানো, এটা এলম এর জ্ঞানের শুকর আদায় হলো। আমাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত, সেই নিয়ামতের শুকর আদায় হবে। আমি কোনো দুর্বলকে যদি সেটার সহায়তা করে আমার এই শক্তি দিয়ে, আমাকে আল্লাহ তাআলা ধন দৌলত দিল, সেই ধন দৌলত আমি যদি গরিবদের মধ্যে বিতরণ করি, দান খয়রাত করি, মাদ্রাসা মসজিদ বানাই, তাহলে সেটা আল্লাহ তাআলা সেই ধন দৌলতের শুকর আদায় করা হলো। এভাবে আমরা প্রত্যেকটা নিয়ামত যেটা পেয়েছি সেটা আল্লাহ তাআলা হুকুম মোতাবেক, আল্লাহ তাআলা ফরমাবরদারির মাধ্যমে, আল্লাহ তাআলার অনুগত্যের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যদি আমরা করি, তাহলে সেটার প্রকৃত শুকর আমরা আদায় করতে পারলাম। অন্যথায় আমরা শুকর মৌখিকভাবে শুধু আদায় তো হলো, কিন্তু আল্লাহ তাআলা নাফরমানি করে না শুকরিয়া আদায় করলাম, না শুকরিয়া হয়ে গেলাম, অকৃতজ্ঞ হয়ে গেলাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাই রমাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, এই শুকর আদায় এটা এত বড় ইবাদত এবং সেটা না করার পরিণতি অনেক ভয়াবহ। আমরা কোরআনে পাকের মধ্যে একটি ঘটনা রয়েছে যে বালআম ইবনে বাওরা অনেক উঁচু পর্যায়ের আল্লাহ তাআলার মোকারব বান্দা ছিলেন, হযরত মূসা আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালামের, উনি হাওয়ারে ছিলেন, কুবের কাছের লোক ছিলেন। ওনাকে আল্লাহ তাআলা এতটুকু মর্তবা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ওনাকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হতো, এনে অর্থাৎ তার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করতেন, কোনো দোয়া ফেরত দিতেন না। এই দোয়া এবং ওনার আল্লাহ তাআলা এত বেশি এলম দিয়েছেন, লৌহে মাহফুজের মধ্যে যা রয়েছে তা দেখতে পেতেন, ওনার বৈঠকের মধ্যে হাজার হাজার ওলামায়ে কেরাম বসতেন, এগুলি লিখতেন, কিন্তু শেষ পর্যন্ত এর পরিণত হয়েছে যে কুফরি অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। কেন? তাকে এতটুকু মর্তবা আল্লাহ তাআলা দিয়েছে যে কাফের হয়ে কেন মৃত্যুবরণ করলো, কাফের হয়ে এভাবে মৃত্যুবরণ করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা জিহাদের হুকুম দিয়েছেন ওই কৌম, ওই গোত্রের বিরুদ্ধে যে গোত্র মধ্যে বালআম ইবনে বাওরা ছিল। যেহেতু বালআম ইবনে বাওরা এত মর্যাদা, তার দোয়া কবুল হতো, গোত্রের লোকরা তাড়াতাড়ি আসলো ওনার কাছে, বলল যে গোত্রের লোকরা তাড়াতাড়ি আসলো বালআম ইবনে বাওরার কাছে যে আপনি দোয়া করে দিন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, বদোয়া করেন যে আমাদের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা করেছে আমরা তো ধ্বংস হয়ে যাব। উনি সর্বপ্রথম এদেরকে তাড়িয়ে দিয়েছেন, নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য আমাদের আমাকে বলছো। শেষ পর্যন্ত তারা ওই বালআম ইবনে বাওরার কাছে বিভিন্ন উপহার উপহার নিয়ে গেল এবং স্ত্রী তাকে বিভিন্নভাবে বুঝিয়ে রাজি করে ফেললো, যে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য। শেষ পর্যন্ত কৌমের লোকদের, গোত্রের লোকদের নিয়ে একটি পাহাড়ে গেল। যখন এই হাত উঠালেন দোয়া করার জন্য, তখন মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করবেন সেই অবস্থার মধ্যে নিজের নামটা চলে আসলো এবং তার জিহ্বাটা বের হয়ে গেল। সে বুঝতে পারলো যে আমার আর কোনো রেহাই নেই। এই অবস্থায় তার মৃত্যুবরণ করলো কুফরি অবস্থায়। ওলামায়ে কেরাম যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মোকাররব বান্দা, কেউ আল্লাহ তাআলার দরবারে এই রাস রহস্য জানতে চাইলেন, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে উত্তর আসলো যে প্রশ্ন করা হলো যে এত নিয়ামত দেওয়ার পর তার এই বড় নিয়ামত ঈমান কেন ছিনিয়ে নেওয়া হলো। তখন আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হলো যে ইনি এত বেশি নিয়ামত পেয়েছেন আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হওয়ার পর, সে কোনোদিন আমার শকর আদায় করে নাই, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে নাই, যার কারণে আমি তার থেকে এই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছি। আল্লাহ তাআলার পানা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন। আমরা দুনিয়াতে থাকতে হবে যতদিন আমাদের নিঃশ্বাস, আমাদের হায়াত, আমাদের জীবন, আমাদের প্রতিটা ক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমাদের পৃথিবী থাকার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আমাদের থাকতেই হবে। কিন্তু আমরা কিভাবে চলবো, আমাদের নিয়ামত কিভাবে বৃদ্ধি পাবে, আমরা কিভাবে আল্লাহ তাআলা ফরমাবরদার হবে, এটা কত সুন্দর সহজ পদ্ধতি, কিন্তু আমাদের কাছে কঠিন মনে হয়। কেন আমাদের কঠিন? এই জন্য মনে হয় আমাদের আখেরাতের চিন্তা, আখেরাতের যে আমাদের সফল হতে হবে, আখেরাতে যে আমাদের কামিয়াব হতে হবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট করতে হবে, সেটার চিন্তাধারা নেই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী আমাদেরকে এই জিনিসটা আমাদের জেহেনে দিতে চাচ্ছে, মন মানসিকতা তৈরি করতে চাচ্ছে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জীবনের সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, আদেশ মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনকে পরিচালনা করা। আর এজন্যই দাওয়াত ইসলামী বিভিন্ন কার্যক্রম আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল পুরো দুনিয়াতে চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা নাফরমানের দিকে ডাকা হচ্ছে। আজ এই মিডিয়ার মধ্যে বসে আমরা শুনতে পাচ্ছি মহান আল্লাহ তাআলার মধুর বাণী, হে ঈমানদারগণ বলে আমাদেরকে যে যে বিষয়গুলি আমাদেরকে অবহিত করেছেন, যে বিষয়গুলোর উপর আমরা আমল করলে আমাদের জীবনটা সফল হবে। আসুন না দাওয়াত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্পৃক্ত হয়ে এর সাথে মিলেমিশে আমরা আমাদের কাজ করে, নিজের সংশোধন করে নিজের জীবনকে সফল করার জন্য, আমাদের জীবনকে সুন্দর করার জন্য দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই। এবং আরও পরবর্তী অনেক আয়াতগুলো, সেগুলো সে সম্পর্কে আমরা আলোচনা শুনব। এবং মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আহ্বান করছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে যা শুনেছে তার উপর আমল করার, আল্লাহ তাআলা শুকর গোদার বান্দা এবং হালাল তৈয়ব রুজি আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে কবুল করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم.